ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এ প্রশ্নে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন।
রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
হিউম্যান রাইটস ওয়াচের মতে বাংলাদেশে সরকারের সমালোচক ও মানবাধিকার কর্মীদের গুম হওয়ার ঘটনা খুবই সাধারণ।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
আজ সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার সেন্ট্রাল এভিনিউ।
এবং রয়েছে বুধবারের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটন, আজকের আলোচ্য বিষয় নারী নির্যাতন দক্ষিণ এশিয়ার নানা দেশে। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। মেক্সিকো আজ বুধবার নাগাদ গুয়াতেমালার সঙ্গে তার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করবে বলে কথা রয়েছে। তেমনটি রফা হয়েছে যাতে করে যুক্তরাষ্ট্রের ভেতরে ঢুকে যেতে পারবে, এ আশায় ধেয়ে আসা লোকজনের সংখ্যা কাটছাঁট করা সম্ভব হয়। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ড সাংবাদিকদের বলেন, এই যে সীমান্ত ঘেঁষে এবং অন্যান্য স্থানে ৬,০০০ সৈন্য মোতায়েন করা হচ্ছে, এটা শুরুই হচ্ছে আজ বুধবার থেকে। তবে ঠিক কত তাড়াতাড়ি, কবে নাগাদ এই সৈন্য সংখ্যার সবটুকুই মোতায়েন করা সম্পন্ন হবে সেটা তিনি স্পষ্ট করে বলেননি। এব্রার্ড একটা কাগজ দেখে দেখে বিবরণ পড়ে শোনান, যে কাগজটাতে ওই রফার বিস্তারিত বিবরণ বিধৃত রয়েছে এবং তিনি যেটা কিনা পাঠিয়েছেন মেক্সিকোর সেনেট সভায়। এই গতকালই প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে এক টুকরো কাগজ দেখিয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছিলেন, মেক্সিকোর সঙ্গে এই হলো আমার নতুন অভিবাসন রফা। বলেন, এর জন্য নতুন করে কথাবার্তাও বলতে হবে না। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী এব্রার্ড বলেছেন, আমরা ফেল করব না, ফেল করলে মেক্সিকো আলোচনার জন্য তৈরি থাকবে, কিন্তু ফেল মেক্সিকো করবে না। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তেহরান পৌঁছেছেন আজ বুধবার কূটনৈতিক মিশনে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে টানাপোড়েন প্রশমিত করবার লক্ষ্য নিয়ে, যে টানাপোড়েনের কারণে মধ্যপ্রাচ্যে আর একটা সামরিক সংঘাত চালিয়ে উঠবার আশঙ্কা প্রকট হয়ে দেখা দিচ্ছে এখন। ১৯৭৯ ইসলামিক বিপ্লবের পর এই প্রথম কোনো জাপানি নেতা ইরান সফর করছেন। বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানির সঙ্গে সাক্ষাৎকার বৈঠকে মিলিত হবার পর বৃহস্পতিবার আবের দেখা করবার কথা ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে টানাপোড়েন প্রশমনে আবের এই সফরকে এ যাবৎকালের সবচেয়ে বড় মাপের উদ্যোগ বলে বিবেচিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ২০২০ সালের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার উদ্বোধনী উপলক্ষে আসছে সপ্তাহে আনুষ্ঠানিকভাবে যে সমাবেশ হবে তার জন্য উত্তেজনা এখন চারিয়ে উঠছে টইটম্বুর হয়ে। ট্রাম্প ঠিক যেভাবে ২০১৭ গোড়ার দিকে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা বলেছিলেন, সেভাবেই অনেকটাই এখন বললেন দ্বিতীয় চার বছর মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তিনি। ট্রাম্প বললেন, জুনের ১৮ তারিখে ফ্লোরিডার অরল্যান্ডোতে আনুষ্ঠানিকভাবে এক সমাবেশে এ প্রতিদ্বন্দ্বিতার শুভ সূচনার ঘোষণা দেয়া হবে। হংকং সরকারের সদর কার্যালয়ের বাইরে বিশাল আকারের একটা বিক্ষোভ সমাবেশ পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে হিংসাশ্রয়ী রূপ পরিগ্রহ করে। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা বিচারার্থে প্রত্যর্পণ করা সম্পর্কিত বিতর্কিত বিলের প্রতিবাদ জানাতে সরকারের সদর কার্যালয়ের সামনে জমায়েত হয়েছিল। হেলমেট পরা, বর্ম হাতে ধরা পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাস ছোঁড়ে, রবার বুলেট মারে, মরিচ গোলা স্প্রে হাঁকড়ায় যাতে বিক্ষোভকারীরা পিছু হটে যায় সে লক্ষ্যে। বিক্ষোভকারীদের কেউ কেউ প্রতিবন্ধকের বেড়া উল্টিয়ে আগ বেড়ে পুলিশকে লক্ষ্য করে এটা সেটা ছুঁড়ে মারে। এ বিক্ষোভের কারণে আইন প্রণেতাদের বুধবারের নির্ধারিত অধিবেশন মুলতুবি করতে হয়। এ অধিবেশনে বিতর্কিত ওই আইন প্রস্তাবটি নিয়েই আলোচনা করবার কথা রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। অবৈধভাবে ইউরোপে যাবার পথে তিউনেশিয়া উপকূলে ৬৪ জন বাংলাদেশি সহ ৭৫ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মিশরের একটি উদ্ধারকারী বোট তাদেরকে উদ্ধার করেছে। এখন সমস্যা হচ্ছে, কেউই তাদেরকে গ্রহণ করতে রাজি হচ্ছে না। এই অবস্থায় ১২ দিন কেটে গেছে। তাদেরকে খাদ্য ও চিকিৎসা সুবিধা দেওয়া হলেও তারা তা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। তাদের একটি দাবি, যে করেই হোক ইউরোপে যেতে দিতে হবে। রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়া থেকে একটি গ্রুপে এসব মানুষ ইউরোপের উদ্দেশ্যে সমুদ্র পথে যাত্রা করেছিলেন। বাংলাদেশ, মরক্কো, সুদান ও মিশরের নাগরিকরা ছিলেন এই নৌকায়, বেশিরভাগই বাংলাদেশি। বোটটি উদ্ধারের পর নতুন জটিলতা দেখা দেয়। স্থানীয় কর্তৃপক্ষ বাদশা দিয়ে তারা জানায়, শরণার্থী শিবিরে জায়গা নেই, এদেরকে গ্রহণ করা সম্ভব নয়। পরিণতিতে ২৫ কিলোমিটার দূরে জার্জিস উপকূলেই তাদের সময় কাটছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে মিয়ানমারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানাচ্ছেন আমাদের অপর ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বুধবার ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক এবং দাতা সংস্থাগুলোর প্রতিনিধিদের ব্রিফ শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমার মিথ্যাচার করছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে একটি সহায়ক পরিবেশ যাতে সৃষ্টি হয় সে লক্ষ্যে মিয়ানমারের উপরে চাপ সৃষ্টিতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।
মিয়ানমার যে রিপোর্টগুলো বলছে যে সবগুলো ডাহা মিথ্যা, পৃথিবী কেউ বিশ্বাস করে না। কন্ডিসিভ এনভায়রনমেন্ট যত তারা তৈরি করে তাদের উপরে চাপ আরো আরো বৃদ্ধি করে।
পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যু সমাধানে চীনের সহায়তা কামনা করেন এবং বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে। ব্রিফিং অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থার রাষ্ট্রদূত ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ইউ রাষ্ট্রদূত রঞ্জিত তেনিং বলেন, ইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা বাংলাদেশের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকবো। অন্যান্য দেশের পক্ষ থেকে অনুরূপ প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে পাঠানো তার দ্বিতীয় রিপোর্টে বলছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মতে, বাংলাদেশে সরকারের সমালোচক ও মানবাধিকার কর্মীদের গুম হওয়া খুব সাধারণ একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশি মানবাধিকার সংস্থা অধিকার বলেছে, শুধু 2018 সালে নিরাপত্তা বাহিনী জোরপূর্বক 90 জনকে গুম করেছে। পার্বত্য চট্টগ্রামে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করায় মাইকেল চাকমা নামে একজন আদিবাসী মানবাধিকার কর্মী গত 9 এপ্রিল নিখোঁজ হন। তার পরিবার এবং সহকর্মীদের আশঙ্কা, কল্পনা চাকমার মতোই তিনি লোকচক্ষুর আড়ালেই চলে গেছেন। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী লিখেছেন, বাংলাদেশে গুম হওয়াদের আত্মীয় স্বজনরা বিচারের জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষমান। কল্পনা চাকমা সহ আরও অনেকের গুম হওয়ার জন্য সরকারের জবাবদিহি প্রয়োজন। গুম এবং বলপূর্বক কাউকে নিখোঁজ করে দেয়া আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় তাঁর রিপোর্টে পশ্চিমবাংলায় রাজনৈতিক সংঘর্ষের খবর জানিয়েছেন।
এবার বিজেপি লালবাজার অভিযানকে কেন্দ্র করে তুমুল অশান্তি শহরে আজ বুধবার পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লালবাজারের দিকে যাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিল আটকানোর জন্য বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল এভিনিউ সংযোগস্থলে ব্যারিকেড করেছিল পুলিশ। বিক্ষোভকারী যখন সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসে শেল ফাটায় পুলিশ। বিবি গাঙ্গুলি স্ট্রিটে বাধা পেয়ে ফিয়ার
শেষ করবার আগে এবার আরো কয়েকটি আন্তর্জাতিক শিরোনাম সংবাদ। হংকং সরকারের সদর কার্যালয়ের বাইরে বিশাল আকারের একটা বিক্ষোভ সমাবেশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে তা হিংসাশ্রয় রূপ পরিগ্রহ করে। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা বিচারার্থে প্রত্যর্পণ করা সম্পর্কিত বিতর্কিত বিলের প্রতিবাদ জানাতে সরকারের ওই সদর কার্যালয়ের সামনে জমায়েত হয়েছিল। ইরান 2015 সালে যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচর বৃত্তি চালানোর দায়ে আটক করেছিল এমন এক লেবাননি ব্যবসায়ীক এখন মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাসও করেছেন এমনি ওই ব্যবসায়ী নিজার জাকাকে মুক্তি দিয়ে তাকে বিমানযোগে পাঠানো হয় বৈরুতে। ইরানের বিচার বিভাগীয় মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি জানিয়েছেন একথা। উত্তর আটলান্টিক মৈত্রী জোট নেটোর যে হস্তক্ষেপ সার্বীয় নেতাদের খেদিয়ে সেই দমন অভিযান অবসানে মদত যোগায় যে অভিযানের দৌরাত্মে আলবেনীয় জাতিগোষ্ঠীর 10 সহস্রাধিক মানুষের প্রাণ বিনাশ ঘটিয়েছিল তারই 20তম বর্ষপূর্তি উদযাপন করছে আজ কসোভো। আজ বুধবার এ উপলক্ষে প্রিস্টিনায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডলিন ওলব্রাইট। 2008 সালে কসোভো সার্বিয়া থেকে বেরিয়ে গিয়ে স্বাধীনতা ঘোষণা করে। শতাধিক রাষ্ট্র এ স্বাধীনতার ঘোষণাকে স্বাগত জানায়। সার্বিয়া কসোভোর এ স্বাধীনতা স্বীকারে অসম্মতি জ্ঞাপন করে। স্পেনের উত্তর পূর্বাঞ্চলবর্তী ক্যাথালান এলাকায় 12 সংখ্যক রাজনীতিবিদ, মতাদর্শী সংগ্রামী, যারা কিনা স্বাধীনতার আকাঙ্ক্ষায় 2017 সালে অভ্যুত্থান প্রয়াস চালিয়ে ব্যর্থ হয়েছিলেন, তাঁদের 4 মাস স্থায়ী বিচার পর্ব আজ বুধবার সাঙ্গ হতে চলেছে। এ ১২ জন অভিযুক্তের ভেতরে ক্যাটালান ভাইস প্রেসিডেন্ট ওরিওল জাঙ্কেরাস সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিদ্রোহের, এবং সাংঘাতিক এ অপরাধের ব্যাখ্যায় বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি স্পেনের সাংবিধানিক ব্যবস্থাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করেছিল। দোষী সাব্যস্ত হলে ওরিওল জাঙ্কেরাসেরই ২৫ বছরের কারাদণ্ড হতে পারে। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার, ১৫৭৫ কিলোহার্টজ এবং ফেসবুকে।
হ্যালো,
আর এখন শুরু হচ্ছে বুধবারের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় নারী নির্যাতন দক্ষিণ এশিয়ার নানা দেশে। অনুষ্ঠান সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জনা। একটু আগেই আপনারা শুনলেন আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় নারী নির্যাতন দক্ষিণ এশিয়ার নানা দেশে। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে আপনার মন্তব্য প্রশ্ন পাঠাতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ৪ জন বিশেষ অতিথি। বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন টিআইবির চেয়ারপারসন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। সুলতানা কামাল, আপনাকে আসরে স্বাগতম।
ধন্যবাদ।
যোগ দিচ্ছেন এমপি আক্তার, অক্সফ্যামের সাবেক প্রোগ্রাম ডিরেক্টর এবং মানবাধিকার কর্মী। এমপি আক্তার, আপনাকে স্বাগতম। লাইনটি কেটে গেছে আমাদের, প্রডিউসার জানালেন, তবে আমরা ওনাকে ধরার চেষ্টা করছি আবারও টেলিফোনে। যোগ দিচ্ছেন তপতী সাহা, জাতিসংঘের ওমেন বাংলাদেশের ওমেন ইকোনমিক এম্পাওয়ারমেন্টের প্রোগ্রাম অ্যানালিস্ট। তপতি সাহা, আপনাকে স্বাগতম।
আরও
ধন্যবাদ। আরও যোগ দিচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে সুনন্দা মুখার্জি, পশ্চিমবঙ্গের সাবেক মহিলা কমিশনের প্রধান এবং মানবাধিকার কর্মী। সুনন্দা মুখার্জি, আপনাকে আমাদের আসরে স্বাগতম। সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন এবং ফেসবুকে দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সবাই জানি বিশ্বব্যাপী সর্বত্র মানুষের প্রতি অন্যায় অবিচার চলছে, নারী পুরুষ শিশু কিশোর নির্বিশেষে। তবে সাম্প্রতিককালে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে মারার চেষ্টা এবং শেষে তার মৃত্যু, শেরপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন, অথবা ভারতে এক ববছরে অন্তত ২০,০০০ কন্যা শিশুকে ধর্ষণের মতো পৈশাচিক ঘটনায় এবং আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোতে আজ এই প্রশ্নটি আবারও প্রকট হয়ে দেখা দিয়েছে যে নারীর প্রতি আচরণ সঠিক হচ্ছে কি না। এছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল নানা দেশে পরিবারের সম্ভ্রম রক্ষার প্রশ্নে অথবা ধর্মের নামে নারীর উপরে চাপানো হচ্ছে নানা নিয়মকানুন এবং অহেতুক অত্যাচারের শিকারও হচ্ছেন তারা। সর্বোপরি নিজ গৃহ থেকে শুরু করে সবখানে নানাভাবে নানা স্থানে নারীরা নির্যাতিত হচ্ছেন। এসব নিয়েই আজকের আলোচনা। প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাডভোকেট সুলতানা কামাল আপনার কাছে। এই যে নারীর প্রতি অবিচার বা নির্যাতন, এর আমরা যদি পরিসংখ্যান লক্ষ্য করি, এই সংখ্যা বহুল পরিমাণে বেড়েছে এবং নানাভাবে অত্যাচারের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এটাকে আপনি কিভাবে দেখছেন? কেন এই অবিচার অথবা নির্যাতন বাড়ছে আমাদের সমাজে?
ধন্যবাদ। নিশ্চয়ই এই সঙ্গে প্রসঙ্গটাও চলে আসবে যে নারীর তো যথেষ্ট অগ্রগতি সাধন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আজকে নারী রাজনীতিতে, সমাজে, বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে, এমনকি সাংস্কৃতিক যে বিষয়গুলি আছে, শুধুমাত্র চারুকলা কিংবা নৃত্যগীতের ব্যাপারটা না, সাংস্কৃতিক ভাবে নারীর যে একটা অবস্থান সমাজে, সেটাতেও কিন্তু যথেষ্ট অগ্রগতি হয়েছে। এবং এই কথা আমি অবশ্যই বলবো যে বাংলাদেশে অত্যন্ত শক্তিশালী নারী আন্দোলন থাকার কারণে মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ থেকে শুরু করে তার আগে ভাষা আন্দোলনে আমাদের সমস্ত সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক আন্দোলনে নারীর যে ভূমিকা সেগুলোর স্বীকৃতি হিসেবে আমরা কিন্তু সংবিধানেও নারীর একটা বড় জায়গা করে নিতে পেরেছি। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রশ্ন আছে, যেমন নারীর পারিবারিক জীবন নিয়ে আমাদের সংবিধান একেবারে নিশ্চুপ, সেখানে নারীর অবস্থান কি হবে সেটা পরিষ্কার করে না বলায় সেই জায়গায় কিন্তু নারীর যে অধস্থান অবস্থানটা রয়েছিল সেটাই প্রচলিত ভাবে চলে আসছে এবং নারীর ব্যক্তিগত জীবনে নারীর সর্বক্ষণই পুরুষ নির্ভর একটা জীবনযাপন করতে আইনগত ভাবে বাধ্য থাকছে। এছাড়া নারীর কিন্তু যথেষ্ট উন্নয়ন হয়েছে বাংলাদেশে, বিভিন্ন ক্ষেত্রে নারী তার অবস্থান করে নিয়েছে। আমাদের রাজনীতিতে আমরা সবসময় বলি প্রধানমন্ত্রী, তিনি দীর্ঘদিন ধরে একজন প্রধানমন্ত্রীর পদটি নারীরাই অলঙ্কৃত করে আসছেন, বিরোধী দলের নেতৃত্ব দিচ্ছেন নারী, সবকিছুই রয়েছে। আমাদের কাছে যেটা বারবারই মনে হয়েছে আমরা যখন এসব নিয়ে কাজ করেছি যে সেটা হলো আসলে আমরা একটা মূল জায়গায় এই বিষয়টা নিয়ে কাজ করি নেই, সেটা হলো যে পুরুষতান্ত্রিকতা কিংবা পুরুষতন্ত্র দ্বারা যে প্রভাবিত কিংবা নিয়ন্ত্রিত ব্যবস্থাগুলি রয়েছে সেগুলিকে সরিয়ে নতুন ব্যবস্থা আনার ক্ষেত্রে আমরা সেরকম মনোযোগ দিয়ে কিংবা গভীরভাবে কাজ করতে পারি নাই বলেই হয়তো এই বিষয়টা এরকম ভাবে চলে আসছে। কারণ বিচারহীনতা হচ্ছে না, আমরা একটা সহজ ভাষায় বলি বিচারহীনতার কারণে নারীর উপরে নির্যাতন বেড়ে যাচ্ছে, কিন্তু এই বিচারহীনতাটা এত গভীরে প্রচিত হয়ে গেল কি করে? নুসরতের ব্যাপারটাই যদি দেখি, নুসরতের উপরে যে অকথ্য নির্যাতন হলো, যে ভয়ঙ্কর লোমহর্ষক ঘটনা নুসরতকে নিয়ে ঘটলো, সেই ক্ষেত্রে যারা যারা দায়ী তার মধ্যে ওসি মোয়াজ্জম একজন, যে আজকে পলাতক অবস্থায় রয়েছে, অথচ আমরা জানি যে বাংলাদেশের পুলিশ কিন্তু তৎপর হলে মুখ থেকে কথা বার হওয়ার আগে তারা যে গ্রেফতার করে, এরকম উদাহরণও রয়েছে। যে উদাহরণগুলি নিয়ে মানবাধিকার কর্মীরা ভীষণভাবে উদ্বিগ্ন বিচলিত এবং আমরা বারবার সেটার প্রতিবাদ করে আসছি, অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া হয়েছে মানুষজনকে যেখানে পুলিশ তৎপর হয়েছে, বিচার বহির্ভূত ভাবেও সেই শাস্তিগুলি দেওয়া হয়েছে, ঘুম করে ফেলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু ওসি মোয়াজ্জমের মতন একটা ব্যক্তি যারা যে পুলিশ বাহিনীর সদস্য সেই বাহিনীর অন্য সহকর্মীরা তাকে খুঁজে পায় না, এই কথাটা বিশ্বাসযোগ্য? তো এটা হচ্ছে বিচারহীনতার মানে আমরা ফল হিসাবে দেখছি বিচারহীনতা, কিন্তু এর পিছনে তো রয়েছে নারীর প্রতি যে অত্যাচারের এবং নারী নির্যাতনের প্রতি সমাজের যে একটা সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা রয়েছে। আজকে নারী অনেক বেশি দৃশ্যমান হচ্ছে, নারী অনেক জায়গায় তার নিজস্ব যে অবস্থান সেটা তৈরি করে নিচ্ছে, তার ফলে পুরুষতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, পুরুষতান্ত্রিক যে চিন্তাধারা, সেটা দিয়ে যাদের মনন মানসিকতা প্রভাবান্বিত সেখানে নারীরাও থাকতে পারেন, পুরুষও থাকতে পারেন, নীতি নির্ধারকরা আছেন, নির্বাহ কাজে যারা যুক্ত থাকেন তারা আছেন, প্রত্যেকেই এটা নিয়ে ভীষণভাবে আমার মনে হয় যে একটা হুমকি বোধ করেন বোধ হয়, যার কারণে এবং তাদের মনের মধ্যে সবসময় এই চিন্তাটা থাকে যে নারী যখন সমানাধিকার দাবি করছে তারা ভাবেন যে নারী তাদের জায়গাটা নিয়ে নিচ্ছে, তারা যে জায়গাটা এতদিন দখল করেছিলেন নারী সেই জায়গাটা থেকে তাদেরকে সরে যেয়ে নারীর জায়গাটা চাইছে বলে তারা এই ন্যায্য চাওয়াটাকে সহজভাবে নিতে পারছে না। সেই জায়গায় একটা বিরাট বড় ফাঁক রয়ে গেছে আমাদের কাজ করার ক্ষেত্রে। তো তার ফলে যেটা হয়েছে যে নারী যখন সেই জায়গাগুলিতে চলে আসবে, নারীকে তারা মনে করছেন যে তাদের জায়গা নিয়ে নিচ্ছে, তাদের ক্ষমতা খর্ব হয়ে যাচ্ছে, সেখানে তাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল সেটার উপরে একটা আঘাত এসেছে, সবচেয়ে বড় কথা পৌরুষ বলতে তারা যেটা বোঝেন সেই বিষয়টা তারা ভীষণভাবে বিচলিত বোধ করছেন, যে তাদের পৌরুষ বোধ হয় তারা রক্ষা করতে পারছেন না। অতএব একটা অস্ত্র হিসাবে তারা নারী নির্যাতনটা এত বেশি বাড়িয়ে গেছে, এত প্রকট আকারে নিয়ে গেছে, এবং অবশ্যই বলতে হবে যে সেখানে রাষ্ট্র সমাজ শক্তভাবে যারা অন্যায় করছে, যারা নির্যাতন করছে, নারী নির্যাতন করছে, শিশু নির্যাতন করছে, কন্যা শিশুদেরকে এরকম অকথ্যভাবে নির্যাতনের শিকার করছে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে এটা প্রশ্রয়প্রাপ্ত হচ্ছে এবং এইভাবে বেড়ে যাচ্ছে।
বিচারহীনতার ব্যাপারটি নিয়ে, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব পরে। আমরা একই প্রসঙ্গে চলে যাচ্ছি সুনন্দা মুখার্জি, আপনার কাছে পশ্চিমবঙ্গের চিত্রটা কীরকম বা ভারতের সব জায়গায় নারী নির্যাতন ব্যাপকভাবে হচ্ছে, তো সেই বিষয়টি যদি আপনি একটু আলোকপাত করেন।
এটা একটা মানে গভীরতর অসুখ, নতুন করে তো বলার কিছু নেই, নারী নির্যাতন বেড়ে গেছে আমি মনে করি না। নারী নির্যাতন চিরদিনই ছিল, আরো ব্যাপকভাবে ছিল, বর্তমানে এটা একটা মানে প্রকাশ্যে চলে আসছে, অর্থাৎ মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক, প্রিন্টিং মিডিয়া বা মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে নারীকে যে নির্যাতন করা যায় না এইটা একটা বার্তা দিচ্ছে। এই জায়গা থেকে মনে হয় যে বোধহয় নারী নির্যাতনের ব্যাপকতা বাহুল্যটা বোধহয় বেশি, কিন্তু নারী নির্যাতন আগে আরো ধর্মের নামে, সামাজিক নিয়মের নামে, অর্থনৈতিক ভাবে তাকে দুঃসাহ করার নামে অনেক বেশি পরিমাণে ছিল। সেটা কিন্তু ধীরে ধীরে কমার দিকে আমরা কিন্তু লক্ষ্য করছি। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা সেখানে আর্টিকেল 14 কিন্তু সমানাধিকারের কথাই বলেছে, কিন্তু সমানাধিকারের কথা বললেও দীর্ঘদিন ধরে যাকে আউট অফ দ্য রিং করে ফেলে রাখা হয়েছিল তাকে আবার কেন্দ্রীয় জায়গায় আনার ক্ষেত্রে অর্থনৈতিক সামাজিক যে জায়গাটা দরকার সেই জায়গাটা এখনো অব্দি কিন্তু গড়ে ওঠেনি। অর্থাৎ তার জীবিকা, তার জীবন, তার একটা ব্যক্তি সন্ত্রাস স্বীকৃতি, এটা তো বেশ একটা জটিল একটা দার্শনিক প্রচেষ্টা। এই দর্শনের জায়গায় কৃষিতন্ত্রের ব্যাপক মানে দুর্বলতা, অনীহা এটা দাঁড়িয়ে আছে। এটা কিন্তু কোনো পুরুষের নয়, কৃষিতন্ত্র বেসিক্যালি কোনো পুরুষের একটি বিষয় নয়, এটা একটি সামাজিকরণ, এটি একটি দর্শন। যে দর্শনের বিষয় কৃষিতন্ত্রের ধারক বাহক শুধু পুরুষেরাই হন না, নারীও হন, এবং সেটা নানা প্রকারের ছলে বলে কৌশলে সিনেমা থিয়েটার সাহিত্য ব্যক্তিগত নানা রকম সংস্কার কুসংস্কার তার মধ্যে কিন্তু পলে পলে ফুটে ওঠে। এই ফুটে ওঠার জায়গা থেকেই ভ্রূণ হত্যা, আইন থাকা সত্ত্বেও ভ্রূণ হত্যাকে কিন্তু সেভাবে নিয়ন্ত্রণ করা বন্ধ করা যায়নি। আইনটা রয়েছে কিন্তু আইনের ভেতরে যে ত্রুটি, আইনটাকে কার্যকারী করার জন্য যে যে ধরনের আইনের সুরক্ষা এবং আইন সম্পর্কে সচেতনতা, এবং এটা হচ্ছে যে যদি আইনজ্ঞ যারা সমাজকর্মী যারা তাদের থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন এবং সঙ্গে সঙ্গে জুডিশিয়ারি সব জায়গা থেকে বিরাট একটা যেন মনে হয় শূন্যতা বা ল্যাক অনীহা হোক বা একটা যেন উদাসীনতা এটা আমরা লক্ষ্য করি। বাল্য বিবাহের ক্ষেত্রে যেটা নারীর ক্ষেত্রে সবচাইতে বেশি অসহায়ত্ব এবং তার শিক্ষা তার বিকাশের ক্ষেত্রে একেবারে ব্যাপক রকম প্রতিবন্ধকতা, সেই জায়গাতেও আমরা কিন্তু সেই ধরনের জায়গায় উঠে যেতে পারিনি। যদি তো আইন হয়েছে 29 সাল থেকে আইন হয়েছে, পরবর্তী 2005 আবার নতুন করে আইন হয়েছে 18 বছরের নিচে যাতে কোনো অবস্থাতেই কোনো কন্যার বিবাহে না হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আইনটাকে বুড়ো আঙুল দেখিয়ে বাল্য বিবাহের একটা ব্যাপক চর্চা আছে, এবং সেই চর্চাটাকে বন্ধ করার জন্য সামাজিক যে কাঠামো সেই কাঠামো কিন্তু এখনো পর্যন্ত সেই রকম বলিয়ান হয়ে ওঠেনি, এবং নিজেদের বলিয়ান হয়ে ওঠে সেই ক্ষেত্রেও কিন্তু কারো ভেতরে কোনো তরাস, কোনো ভেতরে যে একটা চাপ সেটাও কিন্তু লক্ষ্য করা যায় না। অর্থাৎ একটি মেয়ে তার বাড়ির লোকেরা মনে করছে দিয়ে দিচ্ছে, ভালো কথা, ভালো পাত্র পেয়েছে তাই দিয়ে দিচ্ছে, তার সুরক্ষার জন্য দিয়ে দিচ্ছে, এরকম নানা ধরনের ভালো ভালো কথার মোড়কে একটি মেয়েকে ধ্বংস করার জন্য যা যা করা দরকার, তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়া, তার শিক্ষা নষ্ট হয়ে যাওয়া, ভবিষ্যৎ জীবনের জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে নষ্ট করে দেওয়া, যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গায় তাকে পৌঁছাতে না দেওয়া, মানসিকভাবে বলা যায় যে সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক জায়গা থেকে তার বিকাশ না হওয়া, এই সবগুলোই তার সঙ্গে জুড়ে জুড়ে থাকে। কিন্তু তাকে পরিবারস্থ মানুষ হিসাবে তার সুরক্ষার কথা চিন্তা করে এইরকম ভালো ভালো কথার মোড়কে বাল্য বিবাহের মধ্যে থেকে তাকে তার ভবিষ্যৎ জীবনের থেকে, সামাজিক জীবন থেকে, অর্থনৈতিক সুরক্ষা থেকে তাকে ছিটকে ফেলে দেওয়া হয়। এই যে জায়গাগুলো রয়েছে এইগুলোকে কিন্তু আমাদের যেভাবে অ্যাক্টিভিস্টদের উমেন্স অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের যেরকম ভাবে সক্রিয়তার প্রয়োজন ছিল কন্যা ভ্রূণ হত্যার ক্ষেত্রে, বাল্য বিবাহ রোধের ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে, নারী বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে, টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে, সেই রকম ভাবে কিন্তু কোনো প্রয়াস দেখা যায়নি এখনো পর্যন্ত। নারী কিন্তু ওই আর্ট, ইতিহাস, সাহিত্য এই সবগুলোর মধ্যে কিন্তু তাকে আটকে রাখা হয়েছে। সায়েন্স এন্ড টেকনোলজি এডুকেশনের জন্য তাকে যে একটা বিশেষ সাপোর্ট দেওয়া দরকার, যার মধ্যে থেকে তার জীবিকা, তার মধ্যে থেকে তার ক্ষমতায়ন, তার মধ্যে থেকে তার উত্তরণ বর্তমান আধুনিক পৃথিবীর সাথে তাকে সম্পৃক্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে সেই মনোযোগটা কিন্তু দেওয়া হয় না। এবং গৃহে নির্যাতন, তার যে যৌন হেনস্থা, তার গৃহে নির্যাতন, পারিবারিক হিংসা, এই যে আইনগুলো তৈরি হয়েছে 2005-এ যে পারিবারিক হিংসার আইনগুলো, সেই আইনগুলো তৈরি হলেও কিন্তু সে আইনগুলোর মধ্যে এত ফাঁক, এত ফোকর, এবং সত্যি সত্যি আইনের এক্সিকিউশনের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা, যেই জায়গা থেকে নারী আইনের জায়গায় যেতেও ভয় পায়।
সুনন্দা মুখার্জি, আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের আরও দুজন অতিথি আছেন, আমাদের সময়ও খুব সীমিত এবং আমাদের টেলিফোন লাইনে দুজন টেলিফোন করেছেন সম্ভবত ঢাকা থেকে। আমরা প্রশ্নটা নিয়ে আবারও এই আলোচনায় ফিরে আসব। আলোচনা তো অনেক দীর্ঘায়িত আলোচনা, বিভিন্ন দিক রয়েছে। তবে প্রথমেই আব্দুল্লাহ রয়েছেন টেলিফোন লাইনে, আব্দুল্লাহর প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আব্দুল্লাহ,
আসসালামু আলাইকুম।
আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
আমি চুয়াডাঙ্গা থেকে বলছিলাম।
জি জি,
আমার বলাটা হচ্ছে এরকম যে ইদানিং বাংলাদেশে মানে স্কুল এবং মাদ্রাসা বা এরকম শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিশুদের উপরে এক ধরনের বিকৃত মানসিক ব্যক্তির যে হলো নৃশংস ঘটনা বা দর্শন জাতীয় ঘটনা অহরহ ঘটছে, এগুলো নিয়ে নানা লেখালেখি ভরা দরপাকর হলেও এটা কোনোভাবে থামানো যাচ্ছে না। এই যে থামানো যাচ্ছে না, এটা কেন হচ্ছে, এটা আমি বিজ্ঞ যারা প্যানেলিস্ট আছেন তাদের কাছে জানতে চাচ্ছি।
অনেক ধন্যবাদ আব্দুল্লাহ টেলিফোন করার জন্য। আরেকজন আছেন আমাদের টেলিফোন লাইনে, নূরে আলম সিদ্দিকী। নূর, হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
আমি নূরে আলম সিদ্দিকী নূর বলছি, বিরামপুর দিনাজপুর থেকে।
জি,
আমি বলতে একবারে সীমান্ত এলাকার মানুষ, কাটাতারের বেড়ার পাশেই আমার গ্রাম। তো এখানে দেখা যায় যে আমার উপজেলা মানে সদরে যে সমস্ত নারীদেরকে নিয়ে আপনার মানববন্ধন হয়, নারী অধিকার নিয়ে কথা হয়, আন্দোলন হয়, কিন্তু সীমান্ত এলাকায় যে নারীরা যারা বিশেষ করে লেখাপড়া থেকে অনেক পিছিয়ে আছেন, হ্যাঁ, একবারে গ্রামের যারা অসহায় বা হতদরিদ্র যারা নারী আছেন বা যারা ছাত্রীরা আছেন, এরা দেখতেছে যে আপনারা ওই যে নারী অধিকারের যে আইনগুলো আছে বা অনেক অধিকার থেকে তারা বঞ্চিত হন, বিশেষ করে সীমান্ত এলাকা হওয়ার কারণে তারা বাল্য বিবাহের দিকে তারা একটু ঝুঁকির মধ্যে আছে। দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে শিক্ষার হার তুলনামূলক কম হওয়ার কারণে দেখা যাচ্ছে তাদেরকে জোর করে এক ধরনের বিয়ে দেয়, কিন্তু দেখা যায় যে সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে উপজেলা পর্যায়ে যে আন্দোলন গুলো হয় বা ক্যাম্পেইন হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়, আমার এই গ্রামগুলোতে এই মানে অনুষ্ঠান বা সেমিনার গুলো হয় না, যার কারণে আমরা দেখা যাচ্ছে আমাদের নারীরা অনেক বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে সীমান্তে আমাদের এখানে একটা কালো টাকার প্রভাব আছে, ফলে দেখা যায় যে বিশেষ করে আমরা যারা পুরুষরা আছি, পুরুষ শাসিত যে সমাজ আছে আমাদের সীমান্ত অঞ্চলগুলোতে, তারা দেখা যায় যে এই যে কালো টাকার মানে অহংকারের কারণে বা দাম্ভিকের কারণে তারা বাড়িতে নারীদেরকে কোঠাসার মধ্যে রাখে। এটা এক ধরনের আমি মনে করি যে নিঃসন্দেহে এটা এক ধরনের অত্যাচার বা নিজেদের যেটা যেটাই বলি, কেন এখন এই সীমান্ত এলাকায় এই নারীদেরকে একটা অধিকার আদায়ের জন্য বা তাদের যে নির্যাতন এখান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের ধরনের কোনো উদ্যোগ আছে কিনা বা আমাদের ক্ষেত্রে কি করণীয় আছে, কারণ সীমান্ত এলাকা আমরা চাই যে সীমান্ত এলাকার মানুষ সারা বাংলাদেশে বা সারা বিশ্বের সাথে তারা নারীরা এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। এই নারীদেরকে নিয়ে সরকারের বা যারা নারী আন্দোলনে কাজ করেন, হ্যাঁ, তাদের কোনো উদ্যোগ বা কোনো পরিকল্পনা আছে কিনা এটা জানার জন্যই আমার একটা মূলত প্রশ্ন।
ধন্যবাদ নূরে আলম সিদ্দিকী নূর, এবং আবদুল্লাহ আপনাকেও ধন্যবাদ চমৎকার প্রশ্ন করার জন্য। তো দুজনে দুরকম প্রশ্ন করেছেন, চমৎকার আলোচনাটা জমবে। তো প্রথম আবদুল্লাহ করেছেন, স্কুল এবং মাদ্রাসায় ছাত্রীরা নির্যাতিত হচ্ছে, যার আমরা উৎকৃষ্ট প্রমাণ এবং আমরা দেখতে পেয়েছি যে নুসরাতের ঘটনা। তো নুসরাতের ঘটনায় শুধু যে শিক্ষক অথবা অন্য কেউ জড়িত তা নয়, ছাত্রীরাও জড়িত ছিল এবং সেই ব্যাপারটি তো আছেই। এই প্রসঙ্গে একটুখানি মনে হয় বলে নেওয়া ভালো যে শুধুমাত্র যে যৌন নির্যাতনের শিকার শারীরিকভাবে হচ্ছে মেয়েরা তা নয়, সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সময় দেখা যায় যে উঁচু ক্লাসের ছাত্র অথবা শিক্ষক অথবা পুরুষ গোপনে গোপন ক্যামেরায় তাদের সঙ্গে নানাভাবে যৌন অত্যাচারের চিত্র অথবা নানা রকম ভিডিও তুলে এটা সোশ্যাল মিডিয়ায় তুলে দিচ্ছে এবং দেখা যায় যে মেয়েরা, বিশেষ করে কিশোরী মেয়েরা, উপায় না দেখে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এরকম ঘটনাও অসংখ্য। আর এছাড়াও এ ধরনের, এবং ইফ টিজিং তো আছেই, তো এই বিষয়টি নিয়ে আমি প্রথমেই চলে যেতে চাচ্ছি এম বি আক্তার আপনার কাছে। স্কুল কলেজ মাদ্রাসায় যে অত্যাচারের ঘটনা, সেই ঘটনার দিকে যদি একটু আলোকপাত করেন।
আমি আমি যেভাবে বলতে চাই, শুধু মাদ্রাসার আসলে বিষয়টা হচ্ছে কি যে আমাদের এই নির্যাতনের ঘটনাগুলো সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে ক্ষমতার ভারসাম্যহীনতা। আমাদের পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি জায়গায় ক্ষমতার ভারসাম্যহীনতা আছে, এবং যার কাছে ক্ষমতা আছে সে কিন্তু তার ক্ষমতাটাকে প্রয়োগ করে, এবং সেই ক্ষমতাটা প্রয়োগ করার ক্ষেত্রে মাদ্রাসায় হতে পারে, স্কুলে হচ্ছে, পরিবারে হচ্ছে, এবং সমাজের সর্বক্ষেত্রেই এই জায়গাটা হচ্ছে। এবং এখানে যার কাছে ক্ষমতা নাই, বিশেষ করে নারী, অ্যাডোলেসেন্ট, কিশোর কিশোরী, তারা কিন্তু এই নির্যাতনের শিকার হচ্ছে। এবং এই নির্যাতনের শিকারের অন্যতম কারণগুলো হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি নির্যাতনে যদি গভীরে যাওয়া যায়, দেখা যাচ্ছে সেক্স এবং নারীর যে ভূমিকা, সেক্স সেক্সুয়ালিটি এবং নারীর ভূমিকা, এই তিনটি বিষয় নিয়ে যে আলোচনা হওয়ার দরকার সমাজে, পরিবারে এবং সর্বক্ষেত্রে, সেই আলোচনাগুলো কিন্তু আমরা হচ্ছে না। স্কুলের বইতেও কিন্তু এই বিষয়টা আনা হয়েছে বর্তমানে, কিন্তু স্কুলে যখন পড়ানো হয় তখন বলা হয় যে, শিক্ষকরা বলেন যে তোমরা এটা বাড়িতে পড়ে নিও। তার মানে হচ্ছে যে সেক্সুয়াল ইস্যুটা, সেক্সুয়ালিটিটাকে আমরা কিন্তু সবসময় একটা লুকিয়ে রাখার একটা প্রবণতা আছে। এবং এই সব ক্ষেত্রে যে আজকে বাইরে এটা বের হয়ে আসছে, পত্রপত্রিকায় বের হচ্ছে, এটা যেরকম সত্য, এটা যে আগে ছিল না এটা কিন্তু বলা যাবে না, কিন্তু আগে হতে সেভাবে বের হয়নি, এখন এটা বের হচ্ছে। এখন এই জায়গাটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা,
এখানে একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে সংখ্যার দিক থেকে আগে কি ব্যাপকতাটা কি কম ছিল বা বেশি ছিল বা এরকম কিছু? কারণ সুনন্দা মুখার্জি একই কথা বলেছেন যে আগে ছিল কিন্তু মিডিয়ার কারণে আসেনি, কিন্তু আমরা যখন বড় হয়েছি তখন আমাদের মনে হয়েছে আমরা ঠিক এভাবে খেলার মাঠে চলে যাওয়া বা যখন খেলতে যেতাম ঠিক এই ধরনের মা বাবার কাছ থেকে এই এই উপদেশ বাণীটুকু শুনতাম না যে সাবধানে থেকো বা ছেলেরা কিছু করতে পারে। কিন্তু আজকাল অহরহ বাবা মারা ভয়ে থাকেন যে একটা কিশোরী মেয়েকে যখন পাঠাচ্ছেন সে স্যারের কাছে পড়তে যাওয়া হোক অথবা খেলার মাঠে হোক বা যে কোনো জায়গায়, তারা সতর্কতা বাণীটুকু দিচ্ছেন যে সাবধানে থেকো।
আপনি আপনি বিষয়টা ঠিকই বলেছেন, কম বা বেশি বিষয়টি আমি সেভাবে বলতে যাচ্ছি না, কারণ দেশে কিন্তু জনসংখ্যা বেড়েছে। আগে যেরকম আমাদের বাংলাদেশে আজ থেকে 40 বছর আগে 7.5 কোটি মানুষ ছিল, এখন কিন্তু প্রায় 17 কোটি মানুষ। অর্থাৎ এখন যুব সমাজের সংখ্যা অনেক বেড়েছে। এখন যুব সমাজের কাছে কিন্তু বিকল্প বিনোদনের কোনো ব্যবস্থা নেই, তাদের কাছে বিকল্প বিনোদনের ব্যবস্থা হচ্ছে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া। সেখানে তাদের নিজস্ব যে অ্যাডভেঞ্চার দেখানোর বিষয়গুলোকে যেভাবে আমরা দেখি, সেখানে সে সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চারটা দেখাতে চায় একজন কিশোরীর উপরে। কিশোরী যদি রাস্তায় থাকে তাকে যদি সে ইফটিজ করতে পারে, তাকে যদি নির্যাতন করতে পারে, তাকে যদি ডমিনেট করতে পারে, সে নিজে থেকে বড় মনে করে। এরকম ঘটনাগুলো যখন আমরা গ্রামে গঞ্জে কাজ করি তখন আমরা দেখেছি যে আমাদের ইয়ং ছেলেরা যখন তারা কথা বলে, তারা তাদের কথা হচ্ছে যে আমরা একটা মেয়েকে যখন একটা এই ধরনের কথা বলি আর সে মেয়েটা যখন রেসপন্স করে আমাদের ভালো লাগে। রেসপন্সটা সে যদি রেগেও রেসপন্স করে সেটা তারা তারা মনে করে তারা উৎসাহিত হয়। এই যে জায়গাগুলো আছে আমাদের কিন্তু মেয়েদেরকে এই জায়গাগুলোতে এখন ই করতে হবে। আমরা আস্তে আমাদের সময় কিন্তু আজ থেকে 30-40 বছর আগে কো এডুকেশন ছিল, এখন কিন্তু কো এডুকেশন নাই। কো এডুকেশনটা হচ্ছে গিয়ে কলেজে বা ইউনিভার্সিটিতে গিয়ে। আমরা কিন্তু একসময় এক ধরনের বাধা তৈরি করে রেখেছি। আগে যখন মাঠে ছেলেমেয়েরা একসাথে খেলতো, এখন কিন্তু আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং ছোটবেলা থেকেই ছেলেকে এবং মেয়েকে আলাদা করে দিচ্ছি একটা ভীতির কারণে। এবং আমরা মেয়ে এবং ছেলেকে ছোটবেলা থেকে শিখাচ্ছি যে কিভাবে ছেলে এবং কিভাবে মেয়ে হচ্ছে। এই যে ছেলে মেয়ে পার্থক্য তৈরি করার যে বিষয়টা, আমরা যে সমাজে এক ধরনের আমরা সবাই একসাথে থাকতে পারি, আমরা সবাই যে বন্ধু হতে পারি, এই কনসেপ্টটাকে কিন্তু আমরা আস্তে আস্তে মানে বিলুপ্ত করছি। কনসেপ্ট বন্ধুত্বের কনসেপ্টটা থাকছে না। যখনই আমরা বন্ধুত্বের কনসেপ্টটা নিয়ে এগিয়ে যাচ্ছি তখনই কিন্তু এখানে কিছু কিছু বিষয়গুলো চলে আসছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে রাজনৈতিক ভাবে কিছু কিছু বিষয় চলে আসছে, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের কিশোর কিশোরীরা যারা যাদেরকে আমরা তৈরি করছি তাদের একজন মানুষ হিসেবে সেখানে কিন্তু সে কিশোর কিশোরী মানুষ হিসেবে তৈরি হওয়ার পরিবর্তে তারা কিন্তু একজন নারী একজন পুরুষ হিসেবে তৈরি হচ্ছে, আমাদের রোলটাও কিন্তু সেইভাবেই চলে আসছে, যার কারণে আগে যে ছিল না আমি সেটা বলবো না। এক সময় কিন্তু বাংলাদেশের সরকার বলেছিল যে পারিবারিক নির্যাতন নাই বাংলাদেশে, কিন্তু সেই বাংলাদেশ সরকার কিন্তু 2012 সালে কিন্তু স্বীকার করেছে যে 87% নারী কিন্তু পরিবারের মধ্যে নির্যাতন
হয়। আপনি যথার্থই বলেছেন। এই প্রসঙ্গে বেসরকারি সংস্থা ব্র্যাক একটি গবেষণা করেছিল, তার ফলাফলে দেখা যাচ্ছে যে কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন 59% উপরে, এবং এই এই ক্ষেত্রে কিশোরীরা মুখ খুলছেন না। এবং একই প্রসঙ্গে আরেকটি সহিংসতার চিত্র এবং নানাভাবে নানা ডেইলি স্টারের আসলে ডেইলি স্টার পত্রিকায় একটি সার্ভে অন উওম্যান রিভিলস নামের একটা প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশে 2011 সালের নারী নির্যাতনের চিত্র ভয়াবহ, এবং সেখানে বলা হচ্ছে যে প্রায় 87% গৃহ সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। তো প্রতিনিয়তই এই চিত্র দেখা যাচ্ছে, হয়তো এখন কম বেশি কিছু হতে পারে, সেই প্রসঙ্গে আবারও আসবো। আমাদের আরেকজন অতিথি আছেন তপতী সাহা। তপতী সাহা, আপনার কাছে যাচ্ছি। নূরে আলম সিদ্দিকী যে এই বিষয়টি উত্থাপন করেছেন যে প্রত্যন্ত অঞ্চল বা সীমান্ত এলাকায় নারীর অধিকার নিয়ে খুব একটা সরব নয়, এবং সরকার কি করছে? আপনি ইউনিসেফে ইউএনএ কাজ করছেন, আপনাদের সংস্থার পক্ষ থেকে কি কোনো কিছু করা হচ্ছে নারীদের অগ্রগতির ব্যাপারে বা নারী অত্যাচার বন্ধের ব্যাপারে?
ধন্যবাদ।
কি কাজ
আপনি প্রশ্নটি করেছেন? আমি জাতিসংঘের যে সংস্থায় কাজ করি ইউএন উইমেন, আমাদের মূল ম্যান্ডেটই হচ্ছে জেন্ডার সমতা আনার লক্ষ্যে কাজ করা এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করা, বিশ্বব্যাপী কাজ করা। সেটার অংশ হিসাবে বাংলাদেশে আমরা আছি। সেটা বলার আগে আমি একটু বলতে চাই যে এখানে অনেক বিষয়গুলি আলোচনা করা হলো নারী নির্যাতনের কারণ বা রুট কজ হিসাবে। তবে একটা বিষয় যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সমাজে অ্যাপারেন্টলি হয়তো অনেক অগ্রগতি হচ্ছে, নারীদের অনেক ভিজিবিলিটি বাড়ছে, কিন্তু ওভারঅল আমাদের শিক্ষা ব্যবস্থাটার ভেতরে মানসিক উন্নয়নের জন্য এবং যেটা হয় যে একটা লজিক্যাল মাইন্ড তৈরি করার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটার কিন্তু একটা বিশাল অভাব আছে, যেটা আমার কাছে একটা বড় কারণ মনে হচ্ছে যে কালচারাল ডেভেলপমেন্ট, ছেলে মেয়েদের খেলাধুলা, এই বিষয়গুলো কিন্তু আজ থেকে 30 বছর আগে যেভাবে ছিল সেইভাবে এখন আর নেই। সুতরাং সামাজিকভাবেই সমাজের মধ্যে একটা সাংস্কৃতিক দুর্নতা এবং মানুষ তার র্যাশনালিটি এবং সায়েন্টিফিক মাইন্ডটাকে হারিয়ে ফেলেছে, দার্শনিক চিন্তা সে বিষয়টাকে হারিয়ে ফেলেছে। সেই জন্য কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ রকমের নারী নির্যাতন। কিন্তু আপনি এখন যে প্রশ্নটা করেছেন বাংলাদেশে ইউএন উইমেন কি করছে, ইউএন উইমেন মাধ্যমে আমরা যে কাজগুলো করি, আমাদের একটি কর্মসূচি আছে প্রিভেনশন অফ ভায়োলেন্স, এন্ড ভায়োলেন্স এগেনস্ট উইমেন, এটা আমাদের গ্লোবাল প্রোগ্রাম। এই কর্মসূচির আন্ডারে আমরা সরকারের সাথে, বিশেষত জাতিসংঘ সরকারকেই সাপোর্ট করে থাকে তার রোলটাকে ফ্যাসিলিটেট করার জন্য, আমরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কাজ করি। একটা হলো পলিসি লেভেলে কাজ, পলিসি এবং লেজিসলেশনে যাতে এই বিষয়টা সঠিকভাবে আসে সেজন্য আমরা কাজ করছি। আর একটা কাজ হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে একটা ঐতিহাসিক হাইকোর্ট ডাইরেক্টিভ আছে, যেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এর এগেনস্টে হাইকোর্ট ডাইরেক্টিভ। তো এই হাইকোর্ট ডাইরেক্টিভ এর প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থানে কমপ্লেন কমিটি করার কথা। আমরা সেটার জন্য কিছু বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করেছি এবং কাজ করে যাচ্ছি। আরেকটা দিক হচ্ছে যে পুরুষ এবং বালকদের বা ছেলেদের মানসিকতা এবং সোশ্যাল নর্মকে চেঞ্জ করার জন্য, ম্যাসকুলিন বিহেভিয়ারটাকে চেঞ্জ করার জন্য আমরা কাজ করে থাকি, বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাডভোকেসি এর মাধ্যমে কাজ করি। আরেকটা আমাদের কর্মসূচি আছে যেটা হলো গ্লোবাল প্রোগ্রাম হি ফর শি ক্যাম্পেইন, যেটার মাধ্যমে একজন পুরুষ কি করে নারীরা যে কাজগুলো করে ঘরে সেই কাজগুলোতে কি করে তারা সাপোর্ট করতে পারে,
তো সমতা আনার জন্য নারী পুরুষের মধ্যে যে
সেই ক্যাম্পেইনটাও কিন্তু আমরা বিশ্বব্যাপী চালিয়ে যাচ্ছি। তাহলে কাজ হচ্ছে পলিসি লেভেলে ক্যাপাসিটি বিল্ডিং করছে সিভিল সোসাইটির সাথে, দেন লেজিসলেটিভ এবং ন্যাশনাল অ্যাকশন প্ল্যান পরিবর্তনের কাজ করা এবং তার সাথে গ্লোবাল অ্যাওয়ারনেস তৈরি করা, এই কাজগুলো আমরা করে যাচ্ছি নারী নির্যাতনকে প্রতিরোধ করার জন্য এবং একই সাথে নারীর ক্ষমতায়নের জন্য।
অনেক ধন্যবাদ, নারীর ক্ষমতায়নের কথা আপনারা সবাই বলেছেন। তো প্রশ্ন নেওয়ার আগে আমাদের আরেকজন শ্রোতা লাইনের অপর প্রান্তে আছেন, তার প্রশ্নতে যাওয়ার আগে আমি সুলতানা আপা আপনার কাছে যাচ্ছি যে নারীর অধিকার, এই যে সীমান্ত এলাকায় নারীর অধিকার কম অথবা বাল্যবিবাহ, বাল্যবিবাহ আইন আছে কিন্তু এর পরেও দেখা যাচ্ছে যে উপমহাদেশে দক্ষিণ এশিয়াতে বাল্যবিবাহ এখনও প্রচুর হচ্ছে, তো কেন এই আইন বলবৎ থাকা সত্ত্বেও বাল্যবিবাহ হচ্ছে? এটি কি শুধুমাত্রই সামাজিক কারণেই হচ্ছে অথবা অর্থনৈতিক কারণে হচ্ছে নাকি এর পেছনে আর কিছু আছে?
আমার মনে হয় প্রশ্নটার উত্তর একটু জটিল জায়গায় নিয়ে যাবে, আমাদেরকে এত সহজভাবে উত্তরটা দেয়া যাবে না। একটা তো হলো যে আইন তো স্বয়ংক্রিয় ভাবে কাজ করে না, আইন তো একটা অস্ত্রের মতন, সে অস্ত্রটাকে আমি ব্যবহার করব কি করব না, করি কি করি না সেটার উপরে নির্ভর করে যে সেই অস্ত্র দিয়ে আমার যে ফলাফলটা পাওয়ার কথা সেটা আমি পাই কিনা। আমাদের দেশে একটা বিশ্লেষণ সবসময় আসে ঘুরে ফিরে অনেক ক্ষেত্রে, বিশেষ করে নারী নির্যাতন বন্ধের ক্ষেত্রে, সেটা হলো যে আইনের প্রয়োগ নেই। প্রচুর আইন আছে, আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন যেটা রয়েছে আমার মনে হয় যে যথেষ্ট ভালো একটা আইন, এবং এটা অনেক আলাপ আলোচনার প্রেক্ষিতেই বাংলাদেশে এই আইনটা তৈরি করা হয়েছিল এবং খুবই কঠোর আইন, এত কঠোর যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মানবাধিকার কর্মীদেরকে সেটার বিরুদ্ধে আপত্তিও দিতে হয়েছে যে এত বেশি মৃত্যুদণ্ড রাখাটা ঠিক হয়নি, এত কড়া আইন আমাদের দেশে রয়েছে। কিন্তু আমাদের যে অভিজ্ঞতা এবং যে বিশ্লেষণ আমরা পাই আমাদের কাজের মধ্যে দিয়ে, সেটা হলো যে সেই আইনের প্রয়োগ নাই। ঘুরে ফিরে সেই একই কথা যেটা আমি আমার প্রাথমিক বক্তব্যেই বলেছিলাম, সেটা হলো যে নারীর প্রতি নির্যাতনটাকে একটা গ্রহণযোগ্য বিষয় বলে ধরে নেওয়া হয় সমাজে সাংস্কৃতিক ভাবে, এবং সেটার কিছু প্রতিফলন আমরা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দেখি, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দেখি, এবং যারা এই বিষয়গুলি নিয়ে কাজ করবেন তাদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যাও কাজ করে। যে নারী যখন একটা থানায় যায় তার বিরুদ্ধে নির্যাতনের কোন অভিযোগ দিতে, প্রথম চোটেই নারীকেই চিন্তা করা হয় যে তার দোষে এই কাণ্ডটা তার উপরে ঘটেছে, কেন আরেকটু সহ্য করে নিল না, কেন এতদূর গড়াতে দিল, এবং যিনি মামলা নেবেন তার মনস্তাত্ত্বিক যে চিন্তা ভাবনা, তার মনস্তাত্ত্বিকতার যে স্তর থাকে সেটার উপরে নির্ভর করে যে সেই মামলাটা ঠিক মতন নেওয়া হয় কিনা। আমাদের অনেক অভিজ্ঞতা আছে যে নারী যেই অভিযোগটা দিতে গেছে সেই অভিযোগটাকে লিপিবদ্ধ না করে অন্য একটা অভিযোগ সেখানে বানিয়ে নিয়ে অন্য ধারায় মামলাটা করা হয়েছে, তার ফলে যে নারী যে অভিযোগটা নিয়ে গেছিলেন সেটার কোনো
তিনি ধর্ষিত হয়েছেন বা অত্যাচারিত হচ্ছেন তাকেই প্রশ্ন করা হচ্ছে যে এই পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আপনি দায়ী?
অবশ্যই, সেই কথাটাই আমি বললাম যে কোনো কিছু, শুধু ধর্ষণ না, ধর্ষণটা তো সহজেই বলা যায়, যে কোনো কিছু, আমাকে গাওমন্দ শুনতে হয়েছে, আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমার উপর আমার গায়ে হাত তোলা হয়েছে, আমাকে অনবরত মানসিকভাবে নির্যাতন করা হয়, সর্বক্ষেত্রেই যারা নালিশটা শুনছেন তাদের প্রাথমিক যে প্রতিক্রিয়া থাকে সেটা হলো এটার জন্য নারী নিজেই দায়ী। সেই জায়গায় আমরা যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে সেরকম ভাবে কাজ করতে পারি নাই। আর যে দুটো প্রশ্ন এসেছে আমার মনে হয় আমাদের উত্তর দেওয়ার একটা দায়বদ্ধতা রয়েছে সেখানে। একটা হলো যে যদি সীমান্ত অবস্থা, সীমান্তে যে নারীদের অবস্থা সেটার যে কথাটা এসেছে, হ্যাঁ এটা খুব ভালো একটা প্রশ্ন হয়েছে এবং আমাদের চোখ খুলে দেওয়ার মতনও একটা ব্যাপার এখানটা এসেছে যে আমরা অতদূর পর্যন্ত কেন নিজেদের কাজগুলি সম্প্রসারিত করিনি। এখানে দুটো ব্যাপার আছে, সারা দেশে জাতীয়ভাবে নারী নির্যাতন কিংবা যে কোনো অপরাধ দমনের মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে সেটার একটা প্রতিফলন থাকতে হবে, সেই প্রক্রিয়াগুলি সর্বস্তরে যাতে পৌঁছায় সেটা মূল দায়িত্ব রাষ্ট্রের। বেসরকারি সংগঠনগুলি সেখানে সহযোগিতা করতে পারে, তার বেসরকারি সংগঠনগুলি অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করে, তারা কোথায় কাজ করবে, কি কাজ করবে, কতখানি করবে, সব কিছুর জন্য কিন্তু রাষ্ট্রের কাছে অনুমতি নিয়ে, অনুমোদন নিয়ে, শুধু রাষ্ট্র না, রাষ্ট্রের মধ্যে যারা গোয়েন্দা বাহিনীগুলি রয়েছে তাদেরও অনুমতি নিয়ে তারপরে কাজ করতে হয়। তার ফলে আমি এটা কোনো অজুহাত হিসাবে বলতে চাই না, কিন্তু বাস্তবতাটা তুলে ধরলাম যে বেসরকারি সংস্থাগুলি যে অনেক সময় একেবারে প্রান্তিক অবস্থায় যে কাজ করতে পারে না, সেটার একটা কারণ হলো যে তাদের এই সীমাবদ্ধতাগুলি থাকে। তারপরেও এই প্রশ্নের প্রেক্ষিতে আমার মনে হয় যে এটার একটা বিবেচনা হওয়া দরকার এবং রাষ্ট্রীয় পর্যায়ে এই কাজগুলি করার জন্য আমাদের দাবিটা তোলা দরকার। আরেকটা কথা, প্রথম প্রশ্নটা ছিল বোধ হয়, একটু যদি মনে করিয়ে দেন যিনি প্রশ্ন করেছিলেন।
প্রথম প্রশ্নটা ছিল হলো নারীর প্রতি অত্যাচার স্কুল কলেজ মাদ্রাসায় বেড়েছে।
স্কুল কলেজ মাদ্রাসা, যেটা হলো যে আগে যে স্কুল কলেজ মাদ্রাসায় যৌন হয়রানি হয়নি এই কথাটা কেউ হলফ করে বলতে পারবে না, নিশ্চয় করে বলতে পারবে না, নিশ্চয়ই হয়েছে। এখন যেটা হয়েছে, যেটা দুই ভাবেই আমরা দেখতে পারি, এটা ইতিবাচক ভাবে দেখতে পারি, সেটা হলো যে নালিশটা দেওয়ার সাহস মানুষের মধ্যে এসেছে এবং পরিবার থেকে আমরা যে ঘটনাগুলি দেখছি সেখানে কিন্তু পরিবার থেকে সেই নারীকে একটা সাহসও দেওয়া হচ্ছে। নারী হোক, কিশোরী হোক, তরুণী হোক, যে না তুমি বলো, সেখানে পরিবারের সদস্যরা সঙ্গে করে নিয়ে যাচ্ছে। আগে যেটা হয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে বরং তাকে বারণ করা হয়েছে, যেগুলি নিয়ে কথা বলো না, এবং মাদ্রাসা কিংবা স্কুল কলেজ বিদ্যালয় শিক্ষক যদি তাকে কোনো কিছু করে থাকে, তারা তো গুরুজন, তারা তাদের হাতে অনেক ক্ষমতা, আমি পরীক্ষায় পাশ করবো কিনা করবো না, আমি নম্বর পাবো কি পাবো না, আমি অন্য ধরনের আবার নানাভাবে হয়রানি শিকার হবো কিনা, এইসব বিবেচনায় আগে কিন্তু অভিযোগটা অনেক কম এসেছে। এখন নারীরা কিছুটা সাহস করে বলছেন বলো এই খবরগুলি আসছে। যে কথাটা বারবারই এসেছে যে বেড়েছে কি কমেছে, সেটা আমরা নিশ্চয় করে বলতে পারবো না, কারণ আমাদের কোনো বেসলাইন সার্ভে নাই যে আগে অনেক বেশি হতো কি এখন বেশি হচ্ছে। আগে প্রকট আমরা সতীদাহ প্রথা দেখেছি, আমরা ভ্রূণ হত্যা দেখেছি, আমরা শুনেছি যে আরব দেশে মেয়ে সন্তান হলে মুখে নুন দিয়ে মেরে ফেলা হতো। হ্যাঁ, ওই ঘটনাগুলি নাই, কিন্তু একই সঙ্গে বাসে ধর্ষণ, গণধর্ষণ, দল বেঁধে ধর্ষণ, এগুলিও তো আগে আমরা শুনি নাই, কিন্তু এগুলি নতুন ভাবে এসেছে। কাজে কমা বাড়ার ব্যাপার তর্কে আমি যেতে চাই না, সেই তর্কটা বোধ হয় আমি কোনো যোগ্যভাবে উত্তর দিতে পারবো না, কিন্তু কথা হচ্ছে যে এটার প্রকটতা অনেক বেশি বেড়েছে। এখন গণমাধ্যমের কারণে আমরা এটা বেশি জানতে পারছি, সেটাও ঠিক, এবং গণমাধ্যমের কারণেই আবার ছেলেদের হাতে অনেক অস্ত্রও চলে গেছে, বিশেষ করে প্রযুক্তির যে উন্নতি হচ্ছে সেটার কারণে নানা কিছু মিলিয়ে এই ব্যাপারটা অনেক জটিল অবস্থায় চলে গেছে। তবে মূল কথা তো আমাদের, যেটা কেন আমরা থামাতে পারছি না, থামাতে না পারার কারণটা হলো যে আমরা মৌলিক জায়গাগুলিতে সেরকম আমি বলবো যে মনোযোগ দিয়ে কাজ করি নেই, সেই মৌলিক কারণগুলি উৎপাদন করার চেষ্টা না করে অন্য অনেক জায়গায় অনেক কাজ করেছি, যেটা সুফলও আমরা পেয়েছি নারীরা। আজকে আমরা এত কথা বলতে পারছি, আজকে আমরা এই অনুষ্ঠানে 3 জন নারী কথা বলছি, একজন পুরুষ সেখানে অংশগ্রহণ করছে। একসময় হয়তো অনেক বেশি পুরুষরা এইসব ব্যাপারে কথা বলতে আসতেন, নারীরা বলতে পারতেন না, অনেক জায়গায় আমরা এগিয়েছি, কিন্তু ওই জায়গাগুলিতে নারীর প্রতি যে নির্যাতনের ব্যাপারটা এখনো ভিতরে ভিতরে সাংস্কৃতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে যে গ্রহণযোগ্যতা রয়ে গেছে নারী নির্যাতনের প্রতি, সেটা সমূলে উৎপাদন করতে না পারলে এই নির্যাতন বন্ধ করাটা আমাদের অনেক কঠিন।
ধন্যবাদ। আমাদের টেলিফোন লাইনে আছেন মাসুম বিল্লা এবং মোবারক হোসেন ফোনি। প্রথমে মাসুম বিল্লা, আপনার কাছে যাচ্ছি, খুব ছোট করে যদি প্রশ্ন করেন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আজকের আলোচনা আমাদের জন্য সুন্দর এবং ভালো আলোচনা হচ্ছে। যে বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করছেন, আসলে অনেকেই অনেক কথা বলছেন, সুলতানা কামাল সাহেব বলেন, গুছে অনেক কথা বলেন। আসলে আমার কথা হলো যে সবকিছুর পরেও এর সমাধানটা আনতে হবে, সচেতনতা তৈরি করতে হবে। আমরা সবকিছুর পরেও আমরা যেই সমাজে বসবাস করছি, নারী পুরুষ সমানভাবে সমান অধিকার নিয়ে বসবাস করছি, এরপরে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে গেল মাসের মে মাসের 27 তারিখে একটা মামলা হয়েছে গাজীপুরের জয়দেবপুর থানায়। ওখানে ধর্ষণ মামলার আসামি করা হয়েছে একজন নারীকে। ধর্ষণ মামলা আসামি নারী কি করে হয়, এই যে দেখেন একটি ঘটনা, এরকম আরো অনেক ঘটনা। আমি পেশায় একজন সাংবাদিক, আমি সাংবাদিকতা করি, দৈনিক স্বদেশ প্রতিদিনের রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা অনেক ঘটনা ফেস করি সমাজে, সচেতনতা যদি মানুষের মধ্যে তৈরি করা যায়, এবং সবচেয়ে বড় একটা বিষয় হলো যে মানুষের সুশিক্ষা, এই সমাজে মানুষের যে সুশিক্ষা পাল্লাটা একটু ভারী থাকবে, তাহলে আমাদের আমার মনে হয় যে
আপনি যদি প্রশ্নতে চলে যান খুব ভালো হয়।
এত সুন্দর সুন্দর আলোচনার পরে এখন আর কি প্রশ্ন করবো, সেরকম আমি একটু মতামত দিতেছি।
হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই, আপনি যেটা বলেছেন সচেতনতা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই নিয়ে আমাদের বিজ্ঞ আলোচকেরা যে আছেন তারা নিশ্চয়ই দৃষ্টি দেবেন, বলবেন। এবং মোবারক হোসেন ফোনি, আপনার প্রশ্ন সরাসরি প্রশ্নতে চলে যান।
আসলে আমি এতক্ষণ যাবত আপনাদের কথা খুবই মনোযোগ সহকারে শুনতেছিলাম। সুন্দর একটা প্রবেশের মাঝে আমাকে লাইনে নেওয়ার জন্য আসলে ধন্যবাদ জানাই। যেহেতু আমি একজন পুরুষ, আপনাদের যে আলোচনা হচ্ছে সেটা আমি একটা শ্রোতা ক্লাবের প্রেসিডেন্ট, সেদিকে আমি এই নারী নির্যাতন বন্ধ হিসেবে কাজ করি। আমাদের দক্ষিণ এশিয়া তথা ভারত এবং বাংলাদেশে নারী নির্যাতনের আকার দিন দিন বেড়েই চলছে। এখানে তাপসী আপা আমি কথা শুনছিলাম, আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে অবস্থান বর্তমানে, এটা যদি কোনো একটা ঘটনা ঘটে যায় তারপরে এই জিনিসটা নিয়ে আলোচনা হয়, আগে কেন এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয় না, সেটাই আমি আসলে সুলতানা আপার কাছে জানতে চাই।
অনেক ধন্যবাদ, সুলতানা আপার কাছে আমরা যাব। তার আগে আমরা যাচ্ছি এম বি আক্তার আপনার কাছে। এই যে সমাজের সচেতনতা, এবং তপতী সাহা আপনি বলেছেন যে পারিবারিক ভিত্তিতে আমাদের আরও সচেতন হওয়া উচিত, আমরা সবাই এটা জানি, কিন্তু আমরা দেখেছি যেখানে একজন একটি ছেলে অথবা একটি মেয়ের মধ্যে অনেক পরিবারেই, সেটা মধ্যবিত্ত পরিবার হোক, সেটা নিম্নবিত্ত পরিবার হোক, সেটা উচ্চবিত্তের পরিবার হোক, পরিবারের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে যখন থাকে, তাদের খাবারের টেবিলেও যেই ধরনের আচরণ তারা অহরহ দেখে, যে শিশু ছেলেটির জন্য মা বেড়ে দিচ্ছে একরকমভাবে, মেয়ে শিশুর জন্য বেড়ে দিচ্ছে একরকমভাবে, এই যে মানসিকতা নিয়ে বড় হচ্ছে ছেলেমেয়েরা, এবং এর পরিপ্রেক্ষিতেই তাদের যে মানসিক একটা সেট চিন্তাধারা হয়ে যাচ্ছে, সেটাও আজকে ভাঙার সময় এসেছে। এই বিষয়টির দিকে যদি একটু কিভাবে আমরা সচেতনতা বাড়াতে পারি।
ধন্যবাদ। আসলে আমি আমি তপতি সাহা যেটা বলেছেন আমি সেখান থেকে শুরু করতে চাই। সমাজে একটা বড় জায়গায় হচ্ছে যে সমাজে কতগুলো নর্মস এবং ভ্যালু, যেটা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় প্রতিটা পরিবারে এবং সমাজে, এই মূল্যবোধ গুলোকে আমরা অনেক বেশি মূল্য দিই। সেই মূল্যবোধ গুলো যখন তৈরি হয়, কে তৈরি করে এবং কিভাবে তৈরি হয়, আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি প্রতিটি মূল্যবোধই কিন্তু নারীর বিপক্ষে আছে। নারী যেরকম সন্ধ্যার পরে নারী বের হবে না, মেয়েরা বের হবে না, মেয়েরা এই গাছে উঠবে না, মেয়েরা চুল ছোট রাখবে না, মেয়েদের পোশাক এরকম হবে, মেয়েরা এইভাবে হাঁটবে না, এই মূল্যবোধ গুলো যখন সমাজে অনেক বেশি মানে সক্রিয় থাকে, তখন কিন্তু একটা মেয়েকে প্রতিটা পরিবারে, এবং বাজারে যে রাস্তার মোড়ে যে পান দোকানদার, সেও কিন্তু একটা মেয়েকে মনিটর করে, কে যে কার সাথে ঘুরছে, কার সাথে কথা বলছে, কিভাবে কথা বলছে, এতগুলো চোখ কিন্তু একটা মেয়েকে কিন্তু সবসময় মনিটর করতে থাকে। ফলে দেখা যাচ্ছে একটা মেয়ে যে তার নিজস্ব মানে আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বেড়ে উঠবে, সেই জায়গাটা কিন্তু আমরা আস্তে আস্তে নষ্ট করছি। এবং এটা কিন্তু পরিবার থেকে শুরু হচ্ছে, পরিবারে ভাই শুরু করছে, পরিবারের মা বাবারাও কিন্তু এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। কোথাও যদি কোথাও একটা মেয়ে কথা বলছে, যদি বাড়িতে খবরটা আসে যে মেয়েটা এর সাথে কথা বলেছে, মা কিন্তু সেই মেয়েকে শাসন করছেন, কিন্তু তার বন্ধুত্ব হতে পারে। এই যে জায়গাটা আছে একটা মেয়েকে একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া এবং তার বাহিরে না দেওয়া, তার একটা গণ্ডি সীমারেখা তৈরি করে দেওয়া, এই সীমারেখাটা ভাঙার জন্য যে সচেতনতা তৈরি করা দরকার।
একটি বাচ্চা মেয়েকে যে নিরাপত্তাটা দেওয়া, সেটার জায়গাটা তার বাড়ি, তার মা, তার বাবা, তার পরিবার। অনেক ধন্যবাদ সুনন্দা মুখার্জি, ছোট্ট করে আমাদের হাতে একদম সময় নেই। কিভাবে পরিবার একজন মেয়েকে নিরাপত্তা দিতে পারে?
পরিবার যদি তাকে তাকে মূল্যায়ন করে, তাকে যদি সম্পূর্ণ মানুষ হিসাবে আগামী দিনে পরিপূর্ণ হয়ে ওঠার একটি মানুষ হিসাবে পরিবার যদি মনে করে, তাহলেই সেই মেয়েটির মুক্তি সম্ভব। তা না হলে তার মুক্তিটা সম্ভব হয়ে ওঠাটা দুরন্ত ব্যাপার। অর্থাৎ নিজেও সে নিজেকে সিদ্ধান্ত নিতে হতে পারে, বিকাশ করতে পারে, কিন্তু সেটা হয়তো সময় সাপেক্ষ। কিন্তু পরিবার যদি তাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেয় তাহলে সেটা অনিশ্চয়তা হয়ে যায়।
আমাদের হাতে একদম সময় নেই। তপতী সাহা, এম বি আক্তার, অ্যাডভোকেট সুলতানা কামাল, সুনন্দা মুখার্জি এবং আমাদের কাছে ইমেল পাঠিয়েছেন দাকব থেকে মুকুল সর্দার এবং শহীদুল আলম আরও অনেকে। আপনাদের কাছে আমি আপনাদের ইমেল পড়তে পারলাম না, সেজন্য দুঃখিত। অনেকের প্রশ্ন নিতে পারিনি, সেজন্য দুঃখিত। সবশেষে আপনাদের চারজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে নারী নির্যাতন বন্ধ হবে এবং আমাদের সমাজ আরও বিকশিত হবে, নারীরা আরও নিরাপত্তা বোধ করবেন। সেই আশা রেখেই আজকের মতো শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এখন সংক্ষিপ্ত সংবাদ জানাচ্ছেন সরকার কবিরউদ্দিন।
শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট দিয়ে। রিপোর্টের মুখবন্ধে দীপঙ্কর লিখেছেন, কলকাতার নীলরতন সরকার হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সব সরকারি হাসপাতালে ডাক্তাররা ধর্মঘটে নেমেছেন।
দুজন শিক্ষার্থী ডাক্তার আহত হন, একজনের আঘাত গুরুতর, তার মাথার খুলি গর্ত হয়ে গিয়েছে। এরপর ওই হাসপাতালে জুনিয়র ডাক্তাররা সব রকম চিকিৎসা বন্ধ করে দেন। আজ বুধবার দুষ্কৃতীদের গ্রেপ্তারের এবং চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারদের ধর্মঘটে সিনিয়ররাও যোগ দেন, ফলে গোটা পশ্চিমবঙ্গের সব সরকারি হাসপাতালেই স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে যায়। চিকিৎসার অভাবে রোগীদের চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে, তবে ধর্মঘটি ডাক্তাররা অনড়। তাঁরা স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপ চান। এই রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতির পরিবর্তন হয়নি। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার কয়েকটি সংবাদ শিরোনাম। মেক্সিকো আজ বুধবার নাগাদ গুয়াতেমালার সঙ্গে তার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করবে বলে কথা রয়েছে। তেমনটি রফা হয়েছে যাতে করে যুক্তরাষ্ট্রের ভেতরে ঢুকে যেতে পারবে, এ আশায় ধেয়ে আসা লোকজনের সংখ্যা কাটছাঁট করা সম্ভব হয়। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এব্রার্ড সাংবাদিকদের বলেন, এই যে সীমান্ত ঘেঁষে এবং দেশের অন্যান্য স্থানে 6,000 সৈন্য মোতায়েন করা হচ্ছে, এটা শুরুই হচ্ছে আজ বুধবার থেকে। তবে ঠিক কত তাড়াতাড়ি, কবে নাগাদ এই সৈন্য সংখ্যার সবটুকু মোতায়েন করা সম্পূর্ণ হবে সেটা তিনি স্পষ্ট করে বলেননি। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তেহরান পৌঁছেছেন আজ বুধবার কূটনৈতিক মিশনে, যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে টানাপোড়েন প্রশমিত করবার লক্ষ্য নিয়ে, যে টানাপোড়েনের কারণে মধ্যপ্রাচ্যে আর একটা সামরিক সংঘাত চারিয়ে উঠবার আশঙ্কা প্রকট হয়ে দেখা দিচ্ছে এখন। হংকং সরকারের সদর কার্যালয়ের বাইরে বিশাল আকারের একটা বিক্ষোভ সমাবেশ পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে হিংসাশ্রয়ী রূপ পরিগ্রহ করে। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা বিচারার্থে প্রত্যর্পণ করা সম্পর্কিত বিতর্কিত বিলের প্রতিবাদ জানাতে সরকারের সদর কার্যালয়ের সামনে জমায়েত হয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে 2020 সালের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতার উদ্বোধনী উপলক্ষে আসছে সপ্তাহে আনুষ্ঠানিকভাবে যে সমাবেশ হবে তার জন্য উত্তেজনা এখন চারিয়ে উঠছে টইটম্বুর হয়ে। ট্রাম্প ঠিক যেভাবে 2017 গোড়ার দিকে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথা বলেছিলেন সেভাবেই অনেকটা এখন বললেন দ্বিতীয় 4 বছর মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তিনি। ট্রাম্প বললেন, জুনের 18 তারিখে ফ্লোরিডার অরল্যান্ডোতে আনুষ্ঠানিকভাবে এক সমাবেশে এ প্রতিদ্বন্দ্বিতার শুভ সূচনার ঘোষণা দেওয়া হবে।
ওয়াশিংটন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন থমাস প্লান্ডেট, ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সঞ্জনা ফিরোজ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.